বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 13 মে, 30 বৈশাখ এবং ফার্সি 23 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনি নারী সাংবাদিক নিহত হওয়ার নেপথ্যে কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে সরকার পতনের আন্দোলনে বিএনপির হুমকি এবং এ বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর রয়েছে সুঅভ্যাস গড়ার কৌশল শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরান সফরে কাতারের আমির, বিদেশিদের হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক সমস্যাগুলো নিরসন করার আহ্বান জানালেন সর্বোচ্চ নেতা। ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি অপরাধযোগ্য ধামাচাপা দিতেই সাংবাদিক হত্যা বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া সাদা চিনিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব, ক্যান্সারের ঝুঁকির কথা বলছেন পরিবেশ বিজ্ঞানীরা। এবং ভারতে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে অথচ তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ, বললেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন বিদেশিদের হস্তক্ষেপ ছাড়াই সংলাপের মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোর মধ্যকার সমস্যার নিরসন করাই হচ্ছে সবচেয়ে ভালো সমাধান। গতকাল ইরান সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানিকে দেওয়া সাক্ষাতে সর্বোচ্চ নেতা একথা বলেন। এ সময় তিনি ইরান ও কাতারের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। সর্বোচ্চ নেতা বলেন ইয়েমেন এবং সিরিয়া সমস্যার সমাধানও সংলাপের মাধ্যমেই করতে হবে। বিরোধী পক্ষ আমেরিকা এবং অন্যান্য দেশগুলো যেহেতু সামরিক ও অর্থনৈতিক শক্তির উপর নির্ভর করে, সে কারণে অবশ্যই দুর্বল অবস্থানে থেকে এসব সংলাপ করা যাবে না। ইরানের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন আঞ্চলিক ব্যবস্থাপনায় বিদেশি শক্তিগুলোর কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের সাংবাদিক হত্যাসহ যে সমস্ত অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে তাতে তার নিজের নিরাপত্তা নিশ্চিত হবে না, বরং এ অঞ্চলের জনগণের কাছে দিন দিন আরও বেশি ঘৃণিত হবে। ইরান সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন ইব্রাহিম রাইসি। সংবাদ সম্মেলনে তিনি আল জাজিরা টেলিভিশনে ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকেলার হত্যাকাণ্ড সম্পর্কে কথা বলেন। এই হত্যাকাণ্ডের জন্য শিরিন আকলার স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন অপরাধযজ্ঞ চালিয়ে ইহুদিবাদী ইসরায়েল নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, বরং এ অঞ্চলের জনগণের মধ্যে দিন দিন ইসরায়েল বিরোধী ঘৃণা বাড়বে।
তেহরানের জুমার নামাজের খতিব সিরিয়ার প্রেসিডেন্টের তেহরান সফরকে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি আজ তেহরানে অনুষ্ঠিত জুমার খুতবায় ওই মন্তব্য করেন। তিনি বাশার আসাদের ইরান সফর এবং সর্বোচ্চ নেতার সঙ্গে তার বৈঠককে কৌশলগত বলে উল্লেখ করে বলেন, এই সফর প্রতিরোধ ফ্রন্টকে আরও শক্তিশালী করবে। খতিব আরও বলেন, সিরিয়া ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের অগ্রভাগে রয়েছে। জনাব খাতামি সর্বোচ্চ নেতার সঙ্গে কাতারের আমির শেখ হামাদ বিন আল সানির সাক্ষাৎ এবং তার অর্থনৈতিক গুরুত্ব প্রসঙ্গে বলেছেন, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে এই সফর গুরুত্বের দাবি রাখে। এই বৈঠকে সর্বোচ্চ নেতা বলেছেন, ইহুদিবাদীরা যেখানেই পা রাখে সেখানেই ফেতনা ফাসাদ শুরু হয়ে যায়। ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদীদের চলমান দমন অভিযান বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে যাওয়ার ভয়ে ইসরায়েলি বাহিনী আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা বুধবার জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে হানা দিয়ে দায়িত্ব পালনরত আল জাজিরার নারী সাংবাদিক শিরিন আবু আকেলাকে মাথায় গুলি করে হত্যা করে। নিহত হওয়ার সময় শিরিনের শরীরে প্রেস লেখা পোশাক থাকা সত্ত্বেও বর্বর ইসরায়েলি সেনারা তার মুখমণ্ডল লক্ষ্য করে গুলি চালায়। আবদুল্লাহিয়ান তার টুইটার পোস্টে লিখেছেন, ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বাহিনীর পাশবিক অপরাধযোগ্য ধামাচাপা দিতে শিরিন আবু আকেল্লাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের বাজারে বিভিন্ন নামী প্রতিষ্ঠানের প্যাকেটজাত ও খোলা বাজারে বিক্রি হওয়া সাদা চিনিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব খুঁজে পেয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, প্লাস্টিকের কণা গ্রহণের ক্ষতিকর প্রভাবের মধ্যে ক্যান্সারের মতো মরণ ব্যাধির ঝুঁকি রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের বাজারে বিভিন্ন নামী প্রতিষ্ঠানের প্যাকেটজাত এবং খোলা বাজারে বিক্রি হওয়া সাদা চিনিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব খুঁজে পেয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় এমন তথ্য জানা গেছে। তারা জানিয়েছেন, শুধু চিনি গ্রহণের মাধ্যমেই বছরে 10.2 টন মাইক্রোপ্লাস্টিকের কণা বাংলাদেশের মানুষের দেহে প্রবেশ করছে। প্লাস্টিকের কণা গ্রহণের ক্ষতিকর প্রভাবের মধ্যে ক্যান্সারের মতো মরণ ব্যাধির ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই গবেষণায় সহযোগিতা করেন অধ্যাপক কবিরুদ্দিন, স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আফরিন আর ব্রাজিলের গবেষক মেলাফায়া গুলহাম। গবেষণা প্রধান ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, বাজারের চিনিতে কখন বা কোন প্রক্রিয়ায় এসব ক্ষতিকর কণা যুক্ত হয় সেটা আমরা নিশ্চিত হতে পারিনি, তবে এটি আমদানি, প্যাকেজিং ও প্রসেসিং এর সময় মাইক্রোপ্লাস্টিকের কণা যুক্ত হতে পারে। তিনি জানান, বাংলাদেশের বহুল প্রচলিত এবং নামি দামি ব্র্যান্ডের 5টি নমুনা ঢাকার সুপার শপ থেকে এবং 2টি নমুনা খোলা বাজার থেকে সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এগুলো সবই সাদা চিনি ছিল। প্রতি কেজিতে অন্তত 334টির বেশি কণা মিলেছে। মাইক্রোপ্লাস্টিক কণার মানবদেহে ক্ষতির বিষয়ে এই গবেষকগণ বলেন, মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিকের কণা কি ক্ষতি করে তা বিশ্বের কোথাও এখনও গবেষণা হয়নি। তবে প্লাস্টিক তৈরিতে যে রাসায়নিক উপাদান ব্যবহৃত হয় তা মানবদেহের জন্য ক্ষতিকর। পণ্যমান নিয়ন্ত্রণকারী সরকারি সংস্থা বিএসটিআই এর অধীনে নতুন নতুন ক্ষতিকর দূষণের বিষয়গুলো পরীক্ষার আওতায় নিয়ে আসা দরকার বলেও মনে করেন ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে রাহুল ভাট নামে একজন কাশ্মীরি পণ্ডিত নিহত হওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আজ এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদী জনতাকে সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়। বৃহস্পতিবার বাগড্রামে অজ্ঞাত গেরিলারা অফিসে ঢুকে চাঁদুরা তহসিলদার অফিসের ক্লার্ক রাহুল ভাটকে গুলি করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে আজ শুক্রবার পুলওয়ামার গুডুরায় অজ্ঞাত গেরিলাদের গুলিবর্ষণে বিশেষ পুলিশ কর্মকর্তা এসপিও রিয়াজ আহমেদ ঠোকর নিহত হয়েছেন। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, দেশের সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। আজ সোনিয়া গান্ধী কংগ্রেসের চিন্তন শিবিরে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, দেশে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। আজ শুক্রবার সোনিয়া গান্ধী কংগ্রেসের চিন্তন শিবিরে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। হিন্দি গণমাধ্যম নবজীবন সূত্রে প্রকাশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারকে টার্গেট করে সোনিয়া বলেন, মোদী ও তার সহযোগীরা সরকারের মেরুকরণকে স্থায়ী করে নিয়েছে, মানুষ ভয় ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। আজ কংগ্রেস নেতা ও লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিকপঞ্জী এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টার্গেট করে বলেন, তিনি বলেন, আপনি এনআরসি নিয়ে এমন পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন যে জনগণ নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। এনআরসি ইস্যুতে কোনো সমাধান হয়নি, সিএএ নিয়ে উত্তর পূর্বাঞ্চলের পরিবেশ খারাপ হয়েছে। আজ থেকে রাজস্থানের উদয়পুরে শুরু হয়েছে কংগ্রেসের তিন দিনের চিন্তন শিবির। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর বক্তব্যের মধ্য দিয়ে এর সূচনা হয়। সোনিয়া গান্ধী বলেন, নব সংকল্প চিন্তন শিবির আমাদের কাছে বিজেপি, আরএসএস এবং তার সহযোগীদের নীতির ফলে দেশ যে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। মার্কিন ডলার সহ অন্যান্য বৈদেশিক মুদ্রার বিপরীতে পাকিস্তানের রুপির রেকর্ড মূল্যপতন হয়েছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রাবাজার সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির খোলা বাজারে $1.189 বিক্রি হয়েছে, অথচ তার আগের দিন ১৮৭.53 রুপি মূল্যে ডলারের কেনাবেচা শেষ হয়েছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে একটি ঋণ কর্মসূচি আটকে দেওয়ার কারণে পাকিস্তানের রুপির মূল্যপতন শুরু হয়। আমেরিকার চাপের মুখে ২০২১ সালের জুন মাসে ওই ঋণ আটকে দেয় আইএমএফ। এর ফলে পাকিস্তানে বৈদেশিক মুদ্রার সংকট দেখা দেয় যা রুপির মূল্যপতনকে ত্বরান্বিত করে। একই কারণে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভও দ্রুত গতিতে নিচে নেমে যায়। গত এপ্রিল মাসের প্রথমার্ধে ইমরান খান সরকারের পতন ও মুসলিম লীগ নওয়াজ সরকার গঠন করার পর সাময়িকভাবে পাকিস্তানে রুপি শক্তিশালী হলেও তা স্থায়ী হয়নি। পদত্যাগের জন্য জনগণের পক্ষ থেকে তীব্র চাপের মুখে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রবীণ রাজনীতিবিদ ও পাঁচবারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘেকে নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়িয়েছেন। বিক্রমসিংঘে গোতাবায়ার ভাই ও পদত্যাগী প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের স্থলাভিষিক্ত হবেন। নজিরবিহীন অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সহ সারা দেশে যখন সরকার সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকার বিরোধীদের সংঘর্ষ চলছে, তখন প্রধানমন্ত্রী পদে পরিবর্তন এনে ক্ষমতা রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছেন প্রেসিডেন্ট গোতাবায়া। বৃহস্পতিবার রাতে শপথ বাক্য পাঠকারী বিক্রমসিংঘে এর আগে পাঁচবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেও কখনোই মেয়াদ পূর্ণ করতে পারেননি। বর্তমান পার্লামেন্টে ইউনাইটেড ন্যাশনাল পার্টি বা ইউএনপি একমাত্র প্রতিনিধি রনিল বিক্রমসিংঘে। তার দল রাজনীতিতে একসময় বেশ শক্তিশালী থাকলেও গত নির্বাচনে দলটির ভরাডুবি হয়। কুচ দখলদার ইহুদিবাদী সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। জেনিন শহরের কাফারদান এলাকায় আজ ওই ফিলিস্তিনি শহীদ হয়। তার সঙ্গে আরও ১১ ফিলিস্তিনি আহত হয়। বিশ্ব সমাজের নিরাপত্তার সুযোগে ইহুদিবাদী বসতির লোকজনের পাশাপাশি তাদের খুনি সেনারা মজলুম ফিলিস্তিনিদের উপর ওই নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইহুদিবাদী সেনাদের গুলিতে আহত ১১ ফিলিস্তিনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জেনিনে আল জাজিরার ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকেলা নিহত হবার ঘটনায় ইহুদিবাদী সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাত বৃদ্ধি পেয়েছে। জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণের খবর সরবরাহ করার সময় সাংবাদিক শিরিন আবু আকিলাকে গুলি করে হত্যা করা হয়। ইসরায়েলি সেনাদের ওই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। আমেরিকা ও তার মিত্রদের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে আবারও একসঙ্গে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় 6:30 এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর সুনান এলাকা থেকে স্বল্প পাল্লার 3 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। গত 24 মার্চ এই একই এলাকা থেকে উত্তর কোরিয়া তার সর্ববৃহৎ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হুয়াসং 17 এর পরীক্ষা চালিয়েছিল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল গত 22 বছরে অন্তত 46 জন সাংবাদিককে হত্যা করেছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছি আমি বাবুল আখতার।
আরও এক বিখ্যাত ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করল বর্ণবাদী দখলদার ইসরায়েল। মানবাধিকার ও বাক স্বাধীনতা এবং সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে প্রতারণা ও রাজনৈতিক ছলচাতুরি খেলার শীর্ষস্থানীয় পেশাদার খেলোয়াড় মার্কিন সরকার ও পশ্চিমা সরকারগুলো এ ঘটনাকে পাশ কাটিয়ে যাবে, নীরবে অথবা বড়জোর দুর্ঘটনা হিসেবে তুলে ধরবে। যদিও এই ফিলিস্তিনি সাংবাদিক ছিলেন একজন স্থানীয় খ্রিস্টান ফিলিস্তিনি নারী ও মার্কিন নাগরিকত্ব তার ছিল, তবু তিনি তো নিহত হয়েছেন ইসরায়েলি সেনার গুলিতে। ফিলিস্তিনিদের ঘর বাড়ি অবৈধভাবে ভেঙে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় ইসরায়েলে বুলডোজার যখন মার্কিন নারী মানবাধিকার কর্মী রাসেল করিকে জীবন্ত কবর দেয় ফিলিস্তিনিদের মাটিতে, তখনও তা মার্কিন সরকারের বিবেককে বিন্দুমাত্র আহত করেনি। ইহুদিবাদ নিয়ন্ত্রিত বিশ্ব পুঁজিবাদী মার্কিন সরকার ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের ক্ষেত্রেও তার প্রতিক্রিয়াকে লোক দেখানো কিছু নিন্দাবাদে সীমিত রেখেছে। কায়েমী স্বার্থের আঁতে আঘাত দেয় অনুসন্ধানী সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জো ইঙ্গো মার্কিন শক্তির চোখের সুর ও মহাপাপি। ইসরায়েলি কর্মকর্তারা আল জাজিরার সাংবাদিক 51 বছর বয়স্ক শিরিন আবু আক্কেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, যাতে ইসরায়েলি অপরাধযোগ্য যথাযথভাবে তুলে ধরার সৎসাহস দেখাতে না পারেন ফিলিস্তিনি সাংবাদিকরা। মাথায় হেলমেট ও বুকে পিঠে প্রেস শব্দ খচিত নিরাপত্তার জ্যাকেট থাকা সত্ত্বেও ইসরায়েলি শার্প শুটার তার গলা লক্ষ্য করে গুলি চালায়। অ্যাম্বুলেন্স বা উদ্ধারকর্মীদের আগমন বিলম্বিত করে তার মৃত্যু যাতে সুনিশ্চিত করা যায়, সেজন্য তার আশপাশে অনেকক্ষণ ধরে গুলিবর্ষণ অব্যাহত রাখে ইসরায়েলের ঘাতক সেনারা। বর্ণবাদী ইসরায়েল 25 বছর ধরে আল জাজিরা টিভিতে পাঠানো শিরিন আবু আকলেকে নির্ভীক রিপোর্টিং সহ্য করেছে, যে শিরিন লিখেছিলেন, আমি পবিত্র কোজ বা বেথলহেমের কন্যা, আমি কোজকে আনন্দিত দেখতে চাই। শিরিন ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের বৈধতার পক্ষে কথা বলতেন মিডিয়ায়। ফিলিস্তিনিদের স্বাধীনতা তার কাছে ছিল খুবই প্রিয় ও কাছের একটি লক্ষ্য।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের রূপরেখা খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী হাসান মাহমুদ। এ বিষয়ে প্রতিবেদন করেছেন ঢাকার বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি জানিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের রূপরেখা প্রস্তুত, খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে লিবারাল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বৃহত্তর জোটের শীর্ষ দল বিএনপি জাতীয় ঐক্যের ধারণাকে কেন্দ্র করে একটা বক্তব্য বা বিবৃতি দেবে, যার মধ্য দিয়ে সবাই একত্রিত হবে এবং আগামী আন্দোলনের পথে চলবে। ওদিকে বিএনপির আন্দোলন সক্ষমতাকে নিয়ে কটাক্ষ করেছেন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। আজ দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ডক্টর হাসান মাহমুদ হুঁশিয়ারি করেছেন, আন্দোলনের নামে বিএনপি কোনো বিশৃঙ্খলা করলে জনগণকে নিয়ে আবারও প্রতিহত করা হবে।
এই নেতারা আপনার বোরকা পরে হাইকোর্টে হাজির হয় জামিন নেওয়ার জন্য, তারা কতটুকু করতে পারবে, তাদের শক্তি সামর্থ্য হিম্মত সম্পর্কে আমাদের ধারণা আছে। মানুষ পুড়িয়ে হত্যা করার যে মহোৎসব তারা করেছিল সেটি করার অপচেষ্টা চালায়, জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব।
বিএনপি সভা সমাবেশের অনুমতি মিলছে না এমন অভিযোগ খণ্ডন করে ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তারা অনেক সময় সভা সমাবেশের অনুমতি নেয় না, আর সভা সমাবেশে তারা নিজেদের মধ্যেই মারামারি ভাঙচুর করে, এতে জনগণ আতঙ্কিত হয়, আর জনগণ আতঙ্কিত হলে সরকার তো বসে থাকতে পারে না। এদিকে সরকারি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর বলেছেন, জনগণ রাস্তায় নামলে বর্তমান সরকারের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। ওদিকে যুক্তরাষ্ট্র সফররত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ঢাকা মহানগর উত্তরের বিএনপি আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেছেন, দেশের জনগণ জেগে উঠছে, নব্বইয়ের আন্দোলনের মতো ঢাকাকে অচল করেই সরকারের পতনের আন্দোলন সফল করা হবে, প্রয়োজনে আমান নাজিমরা প্রাণ দেবে। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের উডসাইটে গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরাম ও কেরানীগঞ্জ ফাউন্ডেশন আয়োজিত এক মত বিনিময় সভায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করে আমানুল্লাহ আমান বলেন, শ্রীলঙ্কার ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, জনগণ বিক্ষুব্ধ হলে কি ঘটতে পারে শ্রীলঙ্কায় সেটাই প্রমাণিত হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও থেরান, ঢাকা।
এখন রয়েছে সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিক আলোচনা।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা নিজেকে ভালোভাবে চেনা এবং নিজের সম্পর্কে ভালোভাবে জানার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আমিরুল মোমেনিন হজরত আলী আল ইসলাম বলেছেন, নিজেকে যে চিনো না সে কিভাবে তার পালনকর্তাকে চিনবে। মানুষের রুহ বা আত্মার উৎস মহান আল্লাহ। ইসলামের দৃষ্টিতে এই রুহ হচ্ছে মানুষের প্রকৃত অস্তিত্ব, যা আল্লাহর পক্ষ থেকে মানুষের দেহে আমানত হিসেবে রাখা হয়েছে। পবিত্র কোরআনের সূরা আল হিজরের 29 নম্বর আয়াতে মানুষ সৃষ্টির পর তাতে আমার পক্ষ হতে রুহ ফুঁকে দেওয়ার কথা বলা হয়েছে। আজকের আসরে আমরা এ বিষয়ে আরো আলোচনার চেষ্টা করব। আশা করি আসরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
Thank you.
প্রিয় শ্রোতা বন্ধুরা, ব্যক্তির উন্নয়ন ও অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে আরও ভালোভাবে বেঁচে থাকার ক্ষেত্র প্রস্তুত করা। নিজেকে চেনার মাধ্যমে এই ক্ষেত্র প্রস্তুত সহজতর হয়, কারণ এর মাধ্যমে নিজের শক্তি সামর্থ্য, দুর্বলতা, চাহিদা, আগ্রহ, ভীতি ও প্রত্যাশা সম্পর্কে নিজের মধ্যেই সুস্পষ্ট উপলব্ধি ও ধারণা প্রতিষ্ঠিত হয়। আর এই উপলব্ধি নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্য দিয়ে আমরা নিজের মধ্যে লালিত কুঅভ্যাস ও কুচিন্তার সঙ্গেও পরিচিত হতে পারি। এটা স্বতঃসিদ্ধ যে সমস্যা সমাধানের পূর্ব শর্ত হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। সমস্যা চিহ্নিত করতে পারলেই কেবল তা সহজে সমাধান করা যায়। খারাপ অভ্যাস ও খারাপ চিন্তাভাবনা দূর করতেও এই পদ্ধতি গুরুত্বপূর্ণ। নিজেকে চিনতে পারার অর্থ হল নিজের সম্পর্কে বিশদ তথ্যে সমৃদ্ধ হওয়া এবং অজ্ঞতা ও কুসংস্কার থেকে মুক্ত থাকা। এ ধরনের ব্যক্তি জেনে বুঝে নিজের পথ নির্বাচন করেন এবং শুধু ব্যক্তি পর্যায়ে নয়, সামাজিক পর্যায়েও তার আচার আচরণ ও পথ চলা হয় বিজ্ঞচিত।
তবে নিজেকে চিনতে হলে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথম পদক্ষেপ হল আপনাকে জানতে হবে কোন কোন বিষয় বা জিনিস আপনাকে বেশি টানে, অর্থাৎ কোন বিষয়গুলোর প্রতি আপনার আগ্রহ বেশি। চেষ্টা করুন আপনার আবেগ, উচ্ছ্বাস, বিনোদন সহ যা কিছু আপনাকে আকৃষ্ট করে তা চিহ্নিত করার। বেশিরভাগ মানুষই পছন্দনীয় ক্ষেত্রে কাজ করাকে প্রাধান্য দেয়। আপনি নিজের আগ্রহের জায়গা সম্পর্কে যত বেশি অবহিত হতে পারবেন তত বেশি সুন্দরভাবে জীবনকে সাজাতে পারবেন এবং চাকরি ও শিক্ষাক্ষেত্রেও সাফল্য অর্জনে সক্ষম হবেন। পরবর্তী পদক্ষেপটি হল মূল্যবোধ নির্ধারণ। মূল্যবোধ হল একটি মানদণ্ড যা মনোভাবের ভিত্তিতে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাস। মূল্যবোধগুলো আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ এবং সঠিক পথে চলার পথে উৎসাহ যোগায়। একইভাবে আমাদেরকে কঠিন পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করে। যে কোনো লক্ষ্যে পৌঁছাতে কিছু কষ্ট সহ্য করতেই হয়। এই কষ্ট সহ্য করার শক্তি যোগায় এই মূল্যবোধ।
আপনি যখন নিজের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে অবহিত হন তখন নিজের প্রতিভাকে সহজেই আরও বেশি প্রস্ফুটিত করার সুযোগ পান। নিজের ব্যক্তিত্বকে চিনতে পারলে সহজেই নিজের ভালো দিকগুলোকে শানিত করা সম্ভব হয় এবং নিজের দুর্বলতাকে সহজেই কাটিয়ে ওঠা যায়। নিজের শক্তি ও সামর্থ্য সম্পর্কে জানার ফলে বেশি বেশি সাফল্য অর্জন করা যায়, কারণ কোনো মানুষই ত্রুটিমুক্ত নন, পরিপূর্ণতাও শতভাগ নয়। আমরা অন্যের সমালোচনা করতে খুবই পটু হলেও নিজের দোষ ত্রুটিগুলো চোখে পড়ে না। নিজেকে চিনতে পারার ফলে আমরা নিজেদের দোষ ত্রুটিগুলোকে সঠিকভাবে বুঝতে পারি এবং আমরা জানতে পারি অন্যদের মতো আমরাও ত্রুটিমুক্ত নই। নিজেকে চেনার তৃতীয় পদক্ষেপ হল লক্ষ্য নির্ধারণ। সঠিক নীতি ও বাস্তবতার আলোকে লক্ষ্য নির্ধারণ করতে পারার গুরুত্ব অপরিসীম। আমরা যখন লক্ষ্য নির্ধারণে ভুল করি অথবা অবাস্তব স্বপ্ন দেখতে থাকি তখন আমরা ভুল পথে এগোতে থাকি এবং একসময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলি।
আত্মপরিচিতি মানুষকে সঠিক চিন্তা বিশ্বাসের ভিত্তিতে লক্ষ্য নির্ধারণ করার পথ দেখায়। অন্যভাবে বলা যায়, মানুষ নিজের শক্তি ও দুর্বলতার আলোকে লক্ষ্য নির্ধারণ করে। আরেকটি বিষয়ে অবশ্যই মনোযোগ দেবেন, তা হল নিজের জীবনযাপনের পদ্ধতি সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করবেন। উদাহরণ হিসেবে বলা যায়, খেয়াল করবেন রাত দিনের কোন সময়টায় আপনি কাজ কর্মে বেশি উৎসাহ বোধ করেন এবং বেশি কাজ করতে পারেন। যেসব বিষয় আপনার উপর প্রভাব ফেলে সেগুলিকে চিহ্নিত করুন। এসব বিষয় আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবে। আত্মপরিচিতির অনেক উপকারী দিক রয়েছে। এসবের মধ্যে একটি হল সুখানুভূতি। নিজেকে চেনার ফলে লক্ষ্য অর্জনের পথটি আপনার কাছে অনেক মসৃণ ও সহজ মনে হবে, কারণ আপনি জানেন কি করছেন, কেন করছেন। আপনার আবেগ, উচ্ছ্বাস, বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে আপনার প্রত্যাশা অসামঞ্জস্যপূর্ণ হবে না, কাজেই আপনার জীবনে আরও বেশি প্রশান্তি আসবে।
আপনি নিজের শক্তি সামর্থ্য ও দুর্বলতা সম্পর্কে জানার পর যখন পথ চলতে থাকবেন তখন আপনি পা ফেলবেন হিসাব নিকাশ করে, কারণ আপনি আপনার সীমা ও পরিধি সম্পর্কে অবহিত। আপনি যে জীবন কাঠামো গড়ে তুলেছেন তা বাস্তব ভিত্তিক। আত্মপরিচিতি আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাহায্য করবে। আপনি যখন নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন তখন স্বাভাবিকভাবেই দুর্বলতা দূর করতে সচেষ্ট হবেন এবং শক্তি ও সামর্থ্যকে আরও বাড়াতে চাইবেন। এটাই সবসময় করা উচিত। নিজের দুর্বলতা দূর করার চেষ্টার মধ্য দিয়ে খারাপ অভ্যাসগুলো দূর করা সম্ভব হবে, যা জীবনকে আরও সুন্দর করে তুলবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে আমরা এ সম্পর্কে আরও আলোচনার আশা রেখে শেষ করছি আজকের আসর। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব এ আশা করছি।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
আলাপন। শ্রোতা বন্ধুরে, স্বাগত জানাচ্ছি।
শ্রোতা বন্ধুরা, 13 মে শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, তেলের অস্থিরতা না কাটতে চোখ রাঙ্গাচ্ছে পেঁয়াজ রসুন। দৈনিক প্রথম আলো, সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিতকরণ করে পরিপত্র জারি। দৈনিক মানব জমিন, মুক্তিযোদ্ধাদের নতুন করে তালিকাভুক্ত হওয়ার সুযোগ নেই বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দৈনিক ইত্তেফাক, রাশিয়ার নিষেধাজ্ঞার কারণে বেড়েছে গ্যাস সংকট, বিপাকে ইউরোপ। দৈনিক যুগান্তর, ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ড সুইডেনকে টার্গেট করা হবে, রাশিয়ার হুঙ্কার। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, আন্দোলনের রূপরেখা শিগগির প্রকাশ করা হবে বলেছেন গয়েশ্বর। দৈনিক কালের কণ্ঠ, এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। ফাঁস চীনের গোপন নথি প্রকাশ্যে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের ভয়াবহ ছবি। দৈনিক সংবাদ প্রতিদিন, মোদীকে ধন্যবাদ দিতে চাই, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই বললেন রনিল উইক্রেমেসিংঘে। দৈনিক আজকাল, খাবার নিয়ে শিক্ষকদের কাড়াকাড়ি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মানের বৈঠকে মান নিয়েই টানাটানি। দৈনিক আনন্দবাজার পত্রিকা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার মধ্যেই পেঁয়াজ রসুনের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ঈদের পর পেঁয়াজ রসুনের দাম বাড়তে শুরু করে। রাজশাহীর বাজারে যে পেঁয়াজ ঈদের আগে বিক্রি হয়েছে 25 টাকায় তা বর্তমানে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। আর জাতভেদে রসুন ঈদের আগে বিক্রি হয়েছে 50-60 টাকা কেজি, বর্তমানে বাজারে তা বিক্রি হচ্ছে 70-80 টাকায়। তবে বাজারে অন্য সব সবজির দাম আগের তুলনায় কিছুটা কমেছে। রাজশাহীর বাজারের ক্রেতা বিক্রেতারা বলছেন 5 মে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এই খবরে সারা দেশের মতো রাজশাহীতে পেঁয়াজের দাম বাড়ছে। দৈনিক কালের কণ্ঠে বিস্তারিত খবরে বলা হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের রূপরেখা খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য একথা জানান। তিনি বলেন, বৃহত্তম জোটের শীর্ষ দল বিএনপি এই ভাবনাকে কেন্দ্র করে একটা বক্তব্য বা বিবৃতি দেবে, যার মধ্য দিয়ে সবাই একত্রিত হবে এবং আগামী দিন পথে চলবে। আমার মনে হয় সেই প্রচেষ্টা ও ভাবনা আমাদের মধ্যে চলমান, যে কোনো মুহূর্তে আমরা জাতির সামনে সেটা উপস্থাপন করব। দৈনিক যুগান্তরে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনা দিন দিন যেন বেড়েই চলেছে। যুদ্ধের ময়দানের মতোই পাল্লা দিয়ে বেড়ে চলেছে রাশিয়া ও পশ্চিমাদের অর্থনৈতিক যুদ্ধ। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাসপ্রমের ইউরোপীয় সহায়ক সংস্থাগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। মূলত ইউক্রেন একটি প্রধান গ্যাস ট্রানজিট রুট বন্ধ করার একদিন পরই এই সিদ্ধান্ত নেয় প্রেসিডেন্ট পুতিনের প্রশাসন, আর এতে করে বেকায়দায় পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ। রুশ গ্যাসের বিকল্প নিশ্চিত করতে ইউরোপের ওপর চাপ আরও বেড়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। দৈনিক ইত্তেফাকে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের নতুন করে তালিকাভুক্ত হওয়ার আর সুযোগ নেই, তবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে প্রবাসে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত হওয়ার এখনও সুযোগ আছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের জুস সেন্টারে এক আলোচনা সভায় এসব কথা বলেন আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দেশের উন্নয়নের পক্ষে প্রচারণা চালাতে প্রবাসীদের আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের পক্ষে ব্যাপক প্রচারণা চালাতে হবে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বলা হয়েছে, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটে যোগ দিলে ফিনল্যান্ড ও সুইডেন রাশিয়ার সম্ভাব্য টার্গেটে পরিণত হবে বলে হুঙ্কার দিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত মস্কোর প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানসকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। অনলাইন প্রকাশনা আনওয়ার্ডের সাথে এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, তারা ফিনল্যান্ড ও সুইডেন জানে যে মুহূর্তে তারা নেটোর সদস্য হতে যাচ্ছে, যা রাশিয়াকে নির্দিষ্ট আইনায় চলার ইঙ্গিত দেবে। যদি সেই অঞ্চলগুলোতে নেটোর বিচ্ছিন্নতা থাকে, তবে এই অঞ্চলগুলো একটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে বা হামলার একটি সম্ভাব্য লক্ষ্যে পরিণত হবে বলেন দিমিত্রি পোলিয়ানস্কি। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর, এটি রাজ্যের শিক্ষার মানোন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক, তাতে যোগ দিতে আসা শিক্ষকদের জন্য ঢালাও লাঞ্চের বন্দোবস্ত ছিল। বৈঠক শেষ না হতে দেখা গেল সে খাবারের জায়গায় হুলস্থুল, ফ্রি লাঞ্চের থালা হাতে নিয়ে টানাটানি করছেন শিক্ষকরা। এমনকি থালা না পাওয়ায় অধৈর্য এক শিক্ষককে দায়িত্বে থাকা ব্যক্তির ঘাড়ের উপর দিয়ে হুমড়ি খেয়ে পড়তেও দেখা গেল। ঘটনাটির ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, এরাই কি তবে শিক্ষার মান উন্নয়ন করবেন? পাঞ্জাবের একটি সরকারি বৈঠকে ঘটনাটি ঘটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নিজে ওই বৈঠক ডেকেছিলেন। তার ইচ্ছে ছিল রাজ্যের শিক্ষার উন্নতির জন্য কোনো বদল আনার দরকার কিনা তা শিক্ষকদের কাছ থেকেই শুনবেন। বৈঠকে তার সঙ্গে ছিলেন পাঞ্জাবের নতুন শিক্ষামন্ত্রী গুরমিত সিং মিতহায়ার। এছাড়া 57টি বাসে রাজ্যের সমস্ত সরকারি এবং আধা সরকারি স্কুল থেকে 2600 শিক্ষককে আমন্ত্রণ করে আনা হয়েছিল লুথিয়ানার একটি রিসোর্টে, সেখানেই এই কাণ্ড। দৈনিক আজকাল পত্রিকা শিরোনামের খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কায় তুমুল বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন রনিল উইক্রেমসিংঘে। দেশের 26তম প্রধানমন্ত্রী তিনি। শপথের পরেই ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রীলঙ্কাকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য। শপথ নেওয়ার পর ধর্মীয় আচারে অংশ নেন রনিল। সেখানে তিনি বলেন, আমি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চাই, প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ দিতে চাই। ঋণে জর্জরিত শ্রীলঙ্কাকে এখন পর্যন্ত $300 কোটি আর্থিক ঋণ দিয়েছে ভারত। রনিলের শপথ গ্রহণের পর দিল্লিও জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কার নতুন গণতান্ত্রিক সরকারের সঙ্গে কাজ করার মুখিয়ে রয়েছে ভারত। পড়শি দেশের নাগরিকদের সাহায্য করতেও দায়বদ্ধ তারা। ঋণের বোঝা ক্রমে বেড়েছে শ্রীলঙ্কার উপর, সে কারণে বিদেশ থেকে জ্বালানি, ওষুধ, খাবার, জরুরি জিনিস আমদানি পর্যন্ত বন্ধ করতে বাধ্য হয়েছিল সরকার। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, চীনে প্রবল নির্যাতিত সংখ্যালঘু উইঘুর মুসলমানরা প্রতিবাদে দীর্ঘদিন ধরেই সরব আন্তর্জাতিক মহল। যদিও চীন এই অভিযোগ উড়িয়ে দিয়েছে, কিন্তু বারবারই বেইজিং এর নানা আপত্তিকে উড়িয়ে প্রকাশ্যে এসেছে উইঘুরদের দুরবস্থার ছবি। এবার ফের সংখ্যালঘুদের নির্যাতন সংক্রান্ত চীনের কিছু গোপন নথি ফাঁস হয়েছে। সেই নথি থেকে জানা গিয়েছে কিভাবে হাজার হাজার উইঘুরদের বন্দি করে রেখেছে চীন। ওয়াশিংটন স্থিত ভিকটিমস অব কমিউনিজম মেমোরিয়াল ফাউন্ডেশনের চীন বিশেষজ্ঞ এডজেন জেন্স জানিয়েছেন, সম্প্রতি চীনের উইঘুর নির্যাতন সংক্রান্ত 137 পাতার নথি ফাঁস হয়েছে। সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে কিভাবে সিনজিয়াং প্রদেশের উইঘুরদের বন্দি শিবিরে রাখা হয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গতি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর সাম্প্রতিক প্রতিবেদন এবং এর গ্রহণযোগ্য ও বাস্তবতা নিয়ে সাক্ষাৎকারের আজ দ্বিতীয় ও শেষ পর্ব। আর আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার, বিশিষ্ট টিভি উপস্থাপক এবং সাপ্তাহিকের সম্পাদক গোলাম মর্তুজা। তিনি প্রথম পর্বে বলেছিলেন ডিজিটাল নিরাপত্তা আইন মারাত্মকভাবে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করছে, এটি একটি কালো আইন, এই কালো আইন বাতিল করতে হবে। সম্পাদক পরিষদ যে সংশোধনের কথা বলছে তার সাথে তিনি একমত নন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, একই সাথে সরকারকে গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার জায়গায় আন্তরিক হতে হবে। তো চলুন আমরা আজকের আলোচনায় যাই। জনাব গোলাম মর্তুজা, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাদেরকেও।
জনাব গোলাম মর্তুজা, প্রথম পর্বের আলোচনায় আপনি বলেছিলেন বাংলাদেশে মত প্রকাশের ক্ষেত্রে ভয়াবহ রকমের প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে, সেজন্য অনেকগুলো দৃশ্যমান ব্যাপার তো আছেই। আজকের আলোচনার শুরুতেই জানতে চাইব, গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে সরকার কিন্তু বরাবরই বলে আসছে দেশের গণমাধ্যম খুবই স্বাধীন, তবে সম্পাদক পরিষদের বিবৃতির মধ্যে তফাত রয়েছে। আপনার কথায়ও তো গণমাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা হারানোর জন্য সাংবাদিক সমাজের কোনো দায় আছে বলে কি আপনি মনে করেন?
সাংবাদিক সমাজের দায় বলতে আমাদের ইউনিয়নগুলো, সাংবাদিকদের সংগঠনগুলো রাজনৈতিকভাবে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই ধারায় বিভক্ত। এই ধারায় যখন বিভক্ত থাকে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের যে ধারা সেই ধারা সঠিক কথা বলতে পারে না, সরকারের যে মত সেই মত অনুযায়ী তারা চলে। বিএনপি ক্ষমতায় থাকলে একই রকমের ঘটনা ঘটে, বিএনপি জামাত থাকলে একই রকমের ঘটনা ঘটে। তো সাংবাদিকরা যে কারণে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে জোরালো যে আওয়াজ তোলার কথা সেই আওয়াজটি তুলতে পারে না, এটি হচ্ছে এই ধরনের ডিজিটাল নিরাপত্তা আইন বা নিপীড়নমূলক আইন তৈরি করে ফেলার ক্ষেত্রে সরকারের জন্য বড় একটা সুবিধা। দ্বিতীয়ত কথা, আমাদের সাংবাদিক সমাজের মধ্যে বড় একটা অংশ আছেন বিভিন্ন ইউনিয়ন করেন, বিভিন্ন সংগঠন করেন, সেখানে অনেক ভালো সাংবাদিক যেমন আছেন, সেখানে বড় একটা অংশ আছে যারা আবার সাংবাদিকতার সঙ্গে নাই, তারা মূলত সাংবাদিকতা করেন না, তারা মূলত ট্রেড ইউনিয়ন করেন, সাংবাদিকদের ইউনিয়ন করেন, রাজনীতি করেন। তো সাংবাদিক ইউনিয়নগুলোর নেতৃত্বে যদি মূল ধারার সাংবাদিকরা না থাকে বা যারা ইউনিয়নের দায়িত্বে আসবেন তারা তারা যদি মূলধারার সাংবাদিক না হন, মূলধারার গণমাধ্যমের প্রতিনিধি না হন, তাহলে জোরালো আওয়াজ জোরালো ভয়েস আশা খুব কঠিন। দুর্ভাগ্যজনক হলো বাংলাদেশের সাংবাদিক সংগঠন, সাংবাদিক ইউনিয়ন গুলো তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করছেন না এবং তারা নানা প্রক্রিয়াতে এক ধরনের সরকারের সঙ্গে এক ধরনের আপোষ করে আছেন এবং সেই আপোষের কারণে নেতারা হয়তো নানাভাবে লাভবান হচ্ছেন, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের সাংবাদিক সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন, নিপীড়নমূলক আইন, গ্রেপ্তার হয়রানি, এই সমস্ত বহু কিছু ভয় দেখানো, ভয়ের সংস্কৃতি তৈরি করা, কখনো কখনো মিনমিন করে কিছু একটা বলেন কিন্তু তাদের ভয়েস নাই, তারা সরকার তাদের কথা শোনার প্রয়োজন মনে করেন না।
জনাব গোলাম মর্তজা, আপনি যে সাংবাদিকদের গ্রেপ্তার নির্যাতনের কথা বলছিলেন, আইন সালিশ কেন্দ্রের একটা পরিসংখ্যানে বলা হয়েছে গত 9 মাসে 154 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। শুধু তাই নয়, একটা বিষয়ে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সাগর রুনি হত্যাকাণ্ডের চার্জশিট এখনও দেয়া গেল না, তদন্তকারী সংস্থা এখন পর্যন্ত 88 বার পিছিয়েছে, সময় আবারও সময় নেওয়া হয়েছে, হয়নি সুরাহা। তো কেন সাংবাদিকদের উপর, বিশেষ করে মিডিয়ার উপরে, গণমাধ্যম কর্মীদের উপর যে নির্যাতন ও অত্যাচার চালানো হচ্ছে, যে কথা আপনিও বলছিলেন, কেন এটা হচ্ছে, এর কারণ আসলে কি?
প্রথমত কথা, কর্তৃত্ববাদী সরকারের প্রধান প্রতিপক্ষ গণমাধ্যম, সেই গণমাধ্যম যাতে ভয়ের মধ্যে থাকে, সেরকম একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা সরকারের উদ্দেশ্য ছিল এবং সরকার সেই জায়গাটা করতে পেরেছে, এটা সরকারের জায়গা থেকে একটা সাফল্য। দ্বিতীয়ত কথা, সাংবাদিকরা বহু দলের মতে বিভক্ত, দলীয় পরিচয়ে বিভক্ত এবং তারা ব্যক্তিগত সুবিধা পদ পদবি পাওয়ার ক্ষেত্রে এক ধরনের তদবির করে চলেন এবং কেউ পদ পদবি পেলে তারা চুপ হয়ে যান। সাগরজনী হত্যা মামলার ক্ষেত্রে একই রকমের ঘটনা ঘটেছে, নানাজন নানাভাবে সুবিধা পেয়েছেন, তারা চুপ হয়ে গেছেন, এখন 88 বার হয়েছে, এটা সেঞ্চুরি হবে, 100 বার হবে, প্রকৃত রহস্য উন্মোচন হবে বলে আমি মনে করছি না। র‍্যাব কি তদন্ত করবে সেই তদন্তের আগে যদিও কোনো কিছু বলা ঠিক নয়, এটা হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আর তার চেয়েও বড় ব্যাপার, বাংলাদেশের এই 50 বছর বয়সী বাংলাদেশের একটি বিষয় প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন সবাই জানেন যে সাংবাদিকদেরকে যদি আমি মারা হয়, পেটানো হয়, সাংবাদিকদের যদি হত্যা করা হয়, তাহলে এই ঘটনার কোনো তদন্ত হবে না, এই ঘটনার কোনো বিচার হবে না, অপরাধীদের শাস্তি পেতে হবে না। এই যে ধারাটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই কারণে আমার ধারণা যে কেউ হেলমেট পরে এসে হেলমেট বাহিনী সাংবাদিকদের পেটাতে পারে, সরকারি কর্মচারীরা সাংবাদিকদের উপর আক্রমণ করতে পারে, পুলিশ সাংবাদিকদের উপর আক্রমণ করতে পারে, যে কেউ ডিজিটাল নিরাপত্তা আইনে একটা মামলা দিয়ে একজন সাংবাদিককে গ্রেপ্তার করাতে পারে, সেটা ভুয়া মামলা মিথ্যা মামলা যাই হোক না কেন, তাতে কোনো সমস্যা হয় না। তার কারণ হচ্ছে, এই কাজগুলো যারা করে তারা জানেন যে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো কিছু করলে সাংবাদিকদের সংগঠন বা সম্মিলিতভাবে সাংবাদিকরা এখানে একজনের পাশে দাঁড়াবেন না, যেহেতু এক একজন এক এক দল করেন। সেই কারণে সবাই ধরেই নিয়েছেন যে সাংবাদিকদের মারলে বা সাংবাদিকদের হত্যা করলে কারো কোনো কিছু হয় না। এই কারণেই বাংলাদেশের সাংবাদিক নিপীড়নের ঘটনা দিন দিন বাড়ছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজার সাক্ষাৎকার শুনছিলেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও সাক্ষাৎকারে ফিরলাম জনাব গোলাম মর্তজা। সবশেষে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে, ক্যাটেগরিক্যালি যদি বলেন, আপনি কি আশা করছেন বাংলাদেশের গণমাধ্যম মুক্ত বা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে? এর সঙ্গে আরেকটু জুড়ে দেব, সেটি হচ্ছে মুক্ত গণমাধ্যমের জন্য আপনি কি কি পরামর্শ দেবেন?
প্রথমত কথা, মুক্ত গণমাধ্যম বলতে আপনারা যেটা আশা করছেন, প্রত্যাশা করছেন, বাংলাদেশের সামনের সময়টিতে সেরকম কোনো সম্ভাবনা দেখছি না। এখন যে অবস্থার মধ্যে আছে, সামনের সময়টা যেহেতু 2023 সালে নির্বাচন, সামনের সময়টিতে বাংলাদেশের গণমাধ্যমের জন্য আরো চ্যালেঞ্জিং হবে, মত প্রকাশ করার ক্ষেত্রে, সত্য বলার ক্ষেত্রে, দোষটুকু তুলে ধরার ক্ষেত্রে আরো চ্যালেঞ্জিং হবে। এই কারণে বাংলাদেশের গণমাধ্যমের জন্য আর একটা দুর্যোগই অপেক্ষা করছে। দ্বিতীয়ত কথা, বাংলাদেশের গণমাধ্যম যদি এই জায়গা থেকে বের হয়ে আসে, পরিবেশ পরিস্থিতি সরকার অনুকূল করে দিবে বা অন্য কেউ অনুকূল করে দিবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। বাংলাদেশের গণমাধ্যমকে তার নিজের স্বার্থে, টিকে থাকার স্বার্থে, সাধারণ জনমানুষের কাছে আস্থা অর্জনের স্বার্থে বাংলাদেশের গণমাধ্যমকে এক ধরনের একটা সাহসী হতে হবে। একটি দুটি পত্রিকা সাহসী হলে হবে না, যদি ব্যারিস্টার বা প্রথম আলো যদি সাহস দেখে তাহলে সেটা কিন্তু হবে না, অন্যদেরকেও একটু সাহস দেখাতে হবে, একটু সত্য তুলে ধরতে হবে। এই বাংলাদেশের গণমাধ্যম যদি একটু সম্মিলিত ভাবে সত্য তুলে ধরার দিকে যায়, তাহলে আমার ধারণা যে মত প্রকাশের স্বাধীনতার জায়গায় একটু উন্নতি হতে পারে, কিন্তু আমি সেই জায়গাটা খুব বেশি আশাবাদী নই। তবে বাংলাদেশের গণমাধ্যমে যারা এই প্রতিকূল সময়ে যারা মত প্রকাশ করছে তুলে ধরছে, সেই জায়গাটিতে দু তিনটি পত্রিকা বা দুটি পত্রিকার কথা যদি বলি, ডিরেক্টর প্রথম হলো তারা তাদের সেই দায়িত্ব পালন করছে বা করার চেষ্টা করছে নানা প্রতিকূলতার মধ্যে। অন্যান্য গণমাধ্যম যদি এই জায়গাটিতে তাদের অবস্থান বুঝে যদি দায়িত্ব পালন না করে, আমার ধারণা অন্যান্য গণমাধ্যমের মানে বিলুপ্ত হয়ে যেতে হবে। সাধারণ জনমানুষের কাছে এদের কোনো আস্থা থাকবে না, এদের জীবন জীবিকা নির্বাহ করে চলা খুব কঠিন হয়ে যাবে। এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের গণমাধ্যমকে, বাংলাদেশের গণমাধ্যম নেতৃবৃন্দকে, যে তারা টিকে থাকার অবস্থানে থাকবে, নাকি সরকারের সঙ্গে এক ধরনের আপোষ করে থাকবেন, নাকি সত্য প্রকাশ করে যে চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। সামনের সময় বাংলাদেশের গণমাধ্যমের জন্য এটা একটা পরীক্ষা। এক বাক্যে কোনো উত্তর নেই, এক বাক্যে কোনো পরামর্শ নেই, খুব চ্যালেঞ্জিং সময়। চ্যালেঞ্জিং সময়ে বহু বিপদকে সামনে নিয়ে সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে সামনে এগোতে হবে।
জনাব গোলাম মর্তুজা, বাংলাদেশে গণমাধ্যমের সূচক নিয়ে যে পরিসংখ্যান এসেছে তা নিয়ে যেসব আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে, সে বিষয় নিয়ে রেডিও তেহরানকে দুই পর্বে সাক্ষাৎকার দেওয়ার জন্য আবারও আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ দর্শক শ্রোতাদের।
আর শ্রোতা বন্ধুরা, আগামী শুক্রবার অন্য কোন বিষয় নিয়ে আলাপনে হাজির হব, সে আসলেও আমাদের সাথে থাকতে ভুলবেন না।
এখন সংক্ষিপ্ত সংবাদ। ইরান সফরে কাতারের আমির বিদেশিদের হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক সমস্যাগুলো নিরসন করার আহ্বান জানালেন সর্বোচ্চ নেতা। ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি অপরাধযোগ্য ধামাচাপা দিতেই সাংবাদিক হত্যা বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। বাংলাদেশের বাজার বিক্রি হওয়া সাদা চিনিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব, ক্যান্সারের ঝুঁকির কথা বলছেন পরিবেশ বিজ্ঞানীরা, এবং ভারতে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করলেন সোনিয়া গান্ধী। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ মনে কামনায়। বাবুল আক্তার, খুদা হাফেজ।